أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
All the distinguished guests শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনাদের সবার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি। আমি সর্বপ্রথম এই সুযোগে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এবছরের পিস সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য এসেছেন। এই সিম্পোজিয়াম, যেভাবে আমরা আমাদের অধিকাংশ জানি যে প্রায় গত এক দশক ধরে এটি অনুষ্ঠিত হয়ে আসছে, জামাতে আহমদিয়ার বার্ষিক ক্যালেন্ডারের এটি একটা স্থায়ী বৈশিষ্ট্য। সচরাচর এই অনুষ্ঠান আমরা মার্চ মাসে করে থাকি, কিন্তু বিভিন্ন কারণে এবছর এটি নভেম্বর পর্যন্ত বিলম্বিত হয়। আজকে ন্যাশনাল রিমেম্বরেন্স ডে, যার ফলে অনেকেই যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি হয়তো এখানে আসতে পারেননি। যাই হোক, আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি যারা এখানে এসেছেন। আপনাদের অংশগ্রহণ নিঃসন্দেহে এটি প্রমাণ করে যে আপনারা শান্তি সম্পর্কে শুনতে চান, বিশেষ করে একটা মুসলিম জামাতের দৃষ্টিকোণ থেকে এটি শুনতে চান। কারণ আজকের বিশ্বে বিশ্ব শান্তি সম্পর্কে এবং সংঘর্ষ সম্পর্কে অনেক কিছু বলা হয় যা সারা বিশ্বে বিরাজমান। আর আজকের বিরাজমান পরিস্থিতির কারণে বিশ্বে অনেক ভয় ভীতি এবং আশঙ্কা মাথা চাড়া দিয়েছে। এ কথা বলতে গিয়ে আমি গভীরভাবে দুঃখ বোধ করি যে আজকের বিশ্বের অধিকাংশ বিশৃঙ্খলা এবং নৈরাজ্য যা আমরা দেখতে পাই তা কিছু তথাকথিত মুসলমানের কর্মকাণ্ডের কারণে। সত্যিকার অর্থে সত্যিকার মুসলিম যে নিজের ধর্মকে বুঝে তার জন্য এটি বড় দুঃখ এবং নৈরাশ্যের কারণ নিঃসন্দেহে। গত কয়েক বছর ধরে একটা বিশেষ শ্রেণী তাদের সন্ত্রাসের গণ্ডিকে প্রসারিত করেছে এবং সারা বিশ্বের জন্য তারা বড় দুশ্চিন্তার কারণ হয়ে আছে। আমি উগ্রপন্থী শ্রেণী, যাদেরকে আইসিস বা আইএস বলা হয়, তাদের কথা বলছি। এই সন্ত্রাসী শ্রেণীর কার্যক্রম শুধু মুসলিম দেশেই সীমাবদ্ধ নয়, বরং ইউরোপের দেশগুলোকেও এটি ভীতত্রস্ত করে রেখেছে এবং প্রভাবিত করছে। আমরা জানি যে আশঙ্কাজনকভাবে ইউরোপের মুসলিম যুবকদের একটা শ্রেণী ইউরোপ থেকে এবং বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে এমন মাথা চাড়া দিয়েছে যারা বিশ্বাস করে যে আইসিস ইসলামের সত্যিকার চিত্র এবং তারা তাদের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে। এই কারণে তারা তাদেরকে সাহায্য করা এবং তাদের পক্ষে যুদ্ধ করার দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে। শুধু ইউকে থেকে বলা হয় যে যুক্তরাজ্য থেকে বলা হয় প্রায় 500 এমন যুবক মুসলমান ইতোমধ্যে সিরিয়া এবং ইরাকে প্রবেশ করেছে আইসিসের পক্ষে যুদ্ধ করার জন্য। এমন একটি যুদ্ধ যা সম্পর্কে এই উগ্র শ্রেণী মনে করে যে তারা ইসলামের সম্মান রক্ষার্থে ইসলামের নামে করছে। আপনারা যদি ইউরোপের মুসলমানদের দিকে তাকান যারা এই তথাকথিত জিহাদের জন্য সেখানে সফর করে গিয়েছে, তাহলে আমরা দেখব যে যুক্তরাজ্য থেকে যারা ইরাক এবং সিরিয়াতে যাচ্ছে তাদের সংখ্যা জার্মানি এবং অন্যান্য ইউরোপিয়ান দেশ থেকে অনেক বেশি। এটি সত্যিই ভীতির কারণ, এটি অনেক বড় ভয়ের কারণ যুক্তরাজ্যের জন্য, কেননা আইসিস এর যে এজেন্ডা এবং লক্ষ্য এবং তথাকথিত খলিফার যে উদ্দেশ্য সেটি সত্যিই ভয়াবহ এবং ভীতিপ্রদ। বলা হয় যে খলিফা প্রতিশোধ নিতে চায় বিশ্বের কাছ থেকে এবং সে বিভিন্ন অঞ্চল এবং বিশ্বের বিভিন্ন জাতিকে জয় করতে চায়। সে বলে যে সে মুসলমানদের সারা বিশ্বের প্রভুত্বের আসনে বসাতে চায় এবং অন্যান্য লোকদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায় বা তাদের সম্পত্তিতে পরিণত করতে চায়। সে বলে প্রত্যেক এমন ব্যক্তি যে মুসলমানদের কোনোভাবে খেপায় তাদের নিকট থেকে প্রতিশোধ নেওয়া উচিত। তার শরীয়ত আইন প্রত্যেক দেশের প্রত্যেক ব্যক্তির উপর প্রযোজ্য হওয়া উচিত। সে নারীদের অধিকার খর্ব করতে চায় যারা অন্যান্য ধর্মের অনুসারী। সে তাদেরকে উপপত্নীতে পরিণত করতে চায় বা উপপত্নী বানাতে চায় বা তাদেরকে তাদের স্ত্রী হতে বাধ্য করার সে ইচ্ছা রাখে। আইসিস প্রত্যেক ধর্ম এবং দলকে নিশ্চিন্ন করতে চায় যারা তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশ্বাসের সাথে দ্বিমত রাখে আর বর্তমান মুসলিম সরকারকে অপসারণ করে তাদের ক্ষমতা দখল করার পরিকল্পনা রাখে। এই সবকিছু যদি সত্য হয় তাহলে তাদের কৌশল এবং তাদের দৃষ্টিভঙ্গি ফলাফল সুদূর প্রসারী এবং তাদের উদ্দেশ্য হল বিশ্বের শান্তিকে বিঘ্নিত করা। আইসিস বা অন্য কোন উগ্রপন্থী দল চূড়ান্ত পর্যায়ে জয়যুক্ত হওয়ার ধারণা সম্পূর্ণভাবে অযৌক্তিক, কেননা তাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে কাণ্ডজ্ঞানহীন এবং অলিক ধ্যান ধারণার উপর এর ভিত্তি বাস্তবতার উপর নয়। কিন্তু তাদেরকে যদি বাধাগ্রস্ত করা না হয় তাহলে তারা অনেক বড় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে নিজেরা ধ্বংস হওয়ার পূর্বে। আমরা অনেক ঘটনায় এমনটি হতে দেখেছি, আমরা অনেক এমন ঘটনা দেখেছি যে একা এক ব্যক্তি যে ত্রাস সৃষ্টি করেছে, ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে, অথচ তার পিছনে কোন সাহায্য এবং সমর্থন ছিল না। দৃষ্টান্তস্বরূপ প্রত্যেক কয়েক মাসের মাথায় আমেরিকার বিভিন্ন স্কুলে গুলি করে বেশ কয়েক ডজন নিরীহ শিশুকে হত্যা করা হয় আর এটি শুধু এক বিচ্ছিন্ন ব্যক্তির বিকৃত মন মানসিকতার ফলশ্রুতিতে হয়ে থাকে। তো এ দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন যে একটা সন্ত্রাসী দল কত ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে যারা পৃথিবীর সকল অঞ্চল থেকে নৈরাশ্যের শিকার এবং বিশৃঙ্খল লোকদেরকে একত্রিত করছে, সমবেত করছে, যারা এই অন্যায় কাজের জন্য জীবন বা প্রাণ দিতেও দ্বিধা করে না। এটি সত্য কথা যে এই দলের মাঝে অত্যুৎসাহী ব্যক্তিও রয়েছে, একই সাথে তারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। আধুনিক অস্ত্রশস্ত্রে তারা গোলা বারুদে তারা সজ্জিত। সত্যিকার অর্থে এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না যে এক পর্যায়ে পারমাণবিক অস্ত্র তাদের হস্তগত হতে পারে। আমি যেভাবে বলেছি এই বিভ্রান্ত দল, বিভ্রান্ত শ্রেণী কোন স্থায়ী সফলতা বা চূড়ান্ত সফলতা পাবে না বা লাভ করবে না, কিন্তু স্বল্পমেয়াদী সফলতা তারা লাভ করতে পারে। তারা হয়তো কোন অঞ্চল জয় করতে পারে আর সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে। এই সব কিছু দৃষ্টিতে রেখে বিশ্ব যে ভয়াবহ হুমকির সম্মুখীন আইসিস এর পক্ষ থেকে তা খুব সহজেই বলা যেতে পারে, বা অন্য যে কোনো দলের পক্ষ থেকে যারা এই ধরনের দৃষ্টিভঙ্গি রাখে বিশ্ব হুমকির সম্মুখীন। কিন্তু দুঃখের বিষয় হলো সবকিছু ইসলামের নামে হচ্ছে আর এমন বিষয়টি সকল সত্যিকার ইসলাম প্রেমিকের প্রেমিককে ব্যথিত করে, দুঃখ ভারাক্রান্ত করে, কেননা এমন নিষ্ঠুর দৃষ্টিভঙ্গির কোন ধর্মের সাথে কোন সম্পর্ক নেই, কোন ধর্মের সাথে কোন সম্পর্ক নেই, বরং সকলভাবে সকল পর্যায়ে সকলের জন্য ইসলামের শিক্ষা হল শান্তি এবং নিরাপত্তার শিক্ষা। আপনারা যদি কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতি তাকান তাহলে দেখবেন যে ইসলামের প্রথম যুগের মুসলমানরা নিজেরা কখনো যুদ্ধ আরম্ভ করেনি বা কোন সন্ত্রাসের আশ্রয় নেয়নি। যখনই কোন মুসলমান যুদ্ধে অংশ নিয়েছে এটি সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক ছিল, তাদের একমাত্র উদ্দেশ্য ছিল অত্যাচারীকে জুলম হতে এবং নিষ্ঠুর কর্মকাণ্ড হতে প্রতিহত করা। তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য কখনো অস্ত্র হাতে নেননি, তারা কোন এলাকা জয় করতে চায়নি বা কোন জাতিকে করতলগত করা তাদের উদ্দেশ্য ছিল না। মহানবী সাল্লামের জীবন এই কথার সাক্ষ্য বহন করে যে নবুয়তের প্রথম বছরগুলোতে তিনি মক্কায় শুধু ইসলামের বাণী ভালোবাসা এবং স্নেহের মাধ্যমে প্রচার করতে চেয়েছেন, কিন্তু মক্কাবাসীরা শুধু তাকে প্রত্যাখ্যানই করেনি বরং সবচেয়ে নিষ্ঠুর এবং নির্দয় আচরণ করেছে। তার প্রতি তাকে এবং তার অনুসারীদের উপর নৃশংস আক্রমণ করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আর এক পর্যায়ে তিনি এবং তার সাথীদেরকে আল্লাহ তাআলার নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে, কিন্তু হিজরতের পরও মক্কাবাসীরা তাদেরকে শান্তিতে বসবাস করতে দেয়নি, বরং তারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সফর করে তারা যুদ্ধের জন্য মদিনা পৌঁছেছে। শুধু তখনই প্রথমবার আল্লাহ তাআলার নির্দেশে মুসলমানদেরকে মুসলমানরা প্রতিরক্ষামূলক বা আত্মরক্ষামূলক যুদ্ধ করার অনুমতি পেয়েছে। এই যে অনুমতি দেয়া হয়েছে এর কথা সূরা হজের ৪১ নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন যে আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি দেয়া হয়েছে, এর কারণ হল মুসলমানরা যদি আত্মরক্ষামূলক যুদ্ধ না করে তাহলে পুরো দেশের শান্তি বিঘ্নিত হবে। বিরুদ্ধবাদীরা শুধু ইসলামকে নির্মূল করতে চায়নি বরং তারা সকল ধর্মকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চায়। তাই কোরআন বলে যদি অনুমতি দেয়া না হয় তাহলে কোন গির্জা, ইহুদিদের ইবাদতস্থল, মন্দির বা মসজিদ বা ইবাদতের কোন স্থান আর নিরাপদ থাকবে না। মুসলমানদেরকে পাল্টা আক্রমণের অনুমতি দেওয়া হয়েছে শুধু ইসলামকে রক্ষার জন্য নয় বরং মোটের উপর ধর্মের নিরাপত্তার জন্য যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে, যা পূর্বের আয়াতে আমি পড়ে শুনিয়েছি। এর আলোকে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আজকের মুসলমানদের এই কথা যে কত ভ্রান্ত, যখন তারা বলে যে অমুসলিমদের হত্যা করা বৈধ, তাদের দেশ দখল করা বৈধ, তাদেরকে দাসত্বে শৃঙ্খলা আবদ্ধ করা বৈধ। সত্য কথা হলো ইসলাম সেই ধর্ম যে ধর্ম প্রত্যেক ব্যক্তির স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে, এবং ইসলাম সেই ধর্ম যা প্রত্যেক ব্যক্তির ধর্ম যাই হোক না কেন তাকে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের অধিকার দিয়েছে। আমি পূর্বেই বলেছি যে ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পরিস্থিতিতে সাথী এবং সঙ্গীদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, যাতে মুসলমানেরা স্থানীয় সমাজে মিলে মিশে গেছে আর কিভাবে নতুন সমাজের অবিচ্ছেদ্য অংশ হতে হয় এটি তার একটি স্পষ্ট দৃষ্টান্ত। মুসলমানদের সেখানে আসার পূর্বে মদিনায় দুটো প্রধান দল বসবাস করত, ইহুদি এবং আরব। মুসলমানদের আসার পর তিনটি দল হয়ে যায়, মুসলমান, ইহুদি এবং অমুসলিম আরব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে বলেন যে তাদের শান্তিপূর্ণ সহাবস্থান করা উচিত। তিনি তাদের মাঝে একটা শান্তি চুক্তির প্রস্তাব দেন, এটিকে মদিনা সনদ বলা হয়। এই চুক্তি অনুসারে প্রত্যেক দল এবং প্রত্যেক গোত্রের বা গোত্রকে তাদের অধিকার দেওয়া হয়েছে, প্রত্যেক দলের জীবন এবং সম্পদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং আন্তঃগোত্রীয় বিভিন্ন প্রথার সম্মান প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই ব্যাপারে ঐকমত্যে পৌঁছা হয়েছে যে মক্কা থেকে কেউ যদি এখানে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসে তাহলে তাকে এখানে কোন পক্ষ আশ্রয় দেবে না, আর কোনোভাবে তাদের সাথে কোন চুক্তিতে আবদ্ধ হতে পারবে না। এছাড়া যদি সবার কোন কমন শত্রু মদিনার উপর আক্রমণ করে তাহলে তিন দলই সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মদিনার হেফাজতের ব্যবস্থা নেবে। একই সাথে এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছা হয় যে যদি অমুসলিমরা মুসলমানদের সাথে মদিনার বাহিরে যুদ্ধ করতে বাধ্য নয়, যদি মদিনার বাহিরে কেউ মুসলমানদের উপর আক্রমণ করে। এছাড়া ইহুদিদের যদি অন্য কারোর সাথে কোন চুক্তি থাকে, মুসলমানরা সেই সকল চুক্তির সম্মান করবে। ইহুদিরা তাদের ধর্ম অনুসারে জীবনযাপন করবে আর মুসলমানরা তাদের নিজেদের ধর্ম অনুসারে জীবনযাপন করবে। এই তিনটি দল যখন চুক্তির শর্তগুলো মেনে নেয় তখন তারা এ বিষয়ে পরস্পর একমত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রধান হিসাবে কাজ করবেন, রাষ্ট্রপ্রধান হিসাবে। কিন্তু আমি যেভাবে পূর্বেই বলেছি যে ইহুদিরা ইসলামী শরীয়ত মানতে বাধ্য হবে না, বরং ইহুদি রীতিনীতি এবং শরীয়ত অনুসারে তারা জীবনযাপন করবে। সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের এই দৃষ্টান্ত ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতিষ্ঠা করেছেন। তা সত্ত্বেও আইসিস দাবি করে যে শরীয়ত আইন অবশ্যই প্রত্যেক ব্যক্তির উপর চাপানো উচিত, তাদের ধর্ম বা পটভূমি যাই হোক না কেন। সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের বা নারীদের অধিকারও প্রতিষ্ঠা করেছেন চুক্তি অনুসারে। তিনি স্পষ্টভাবে বলেছেন যে কোন মহিলা বা মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে ঘর থেকে জোর জবরদস্তি বের হতে বাধ্য করা যাবে না। তাই আইসিসের দাবি কিভাবে বৈধ হতে পারে যে অমুসলিম মহিলারা তাদের মিস্ট্রেস বা তাদের সম্পদ বা তাদের উপপত্নী চুক্তি অনুসারে কোন ব্যক্তি বা ব্যক্তিকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা যাবে না। বরং স্পষ্টভাবে তাতে লেখা আছে যে ইহুদি এবং মদিনার অমুসলিমদের সাথে ভালোবাসাপূর্ণ এবং সদয় আচরণ করা হবে এবং ভাইয়ের মতো ব্যবহার করা হবে তাদের সাথে। এটি হলো সেই সনদের সারাংশ যা মদিনার সমাজে মুসলমানদের আগমনের পর সকল দলকে এক সূত্রে গেঁথে দিয়েছিল। ইতিহাস এই কথার সাক্ষী যে মুসলমানরা এই চুক্তি আক্ষরিকভাবে মেনে চলেছে। আর এই চুক্তি যদি কেউ ভঙ্গ করে থাকে, অন্য পক্ষগুলো ভঙ্গ করেছে। মদিনার গৃহীত নেতা হিসাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার কোন ব্যক্তি বা দলের বিচারও করতে হয়েছে যারা চুক্তি ভঙ্গ করেছে বা অন্যায় কাজে যারা জড়িত ছিল তাদেরকে ভর্ৎসনা করা হয়েছে বা শাস্তি করা হয়েছে বৈধভাবে এবং চুক্তির শর্ত অনুসারে। কোন অন্যায় তাদের উপর কখনো করা হয়নি। তো এটি ইসলামী সরকারের সত্যিকার চিত্র যার ভিত রচনা করেছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপর নীতি অনুসরণ করেছেন তার হেদায়েত প্রাপ্ত চার খলিফা ইসলামের প্রথম শতাব্দীগুলোতে। আজকে যদি আইসিস বা অন্য কোন মুসলমান সরকার ইনসাফ এবং সাম্যের এই শিক্ষাকে লঙ্ঘন করে তাহলে তারা আসলে ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করছে। তারা ইসলামের নামে কাজ করার দাবি করলেও সত্যিকার অর্থে তাদের কর্মের ইসলাম এবং মহানবী ইসলামের শিক্ষার সাথে কোন সম্পর্ক নেই। মোহাম্মদ ইসলামের আগমনের পূর্বের আরবের ইতিহাসের প্রতি তাকান, আরব এমন একটি সমাজ ছিল যেখানে সব দল নিজেদের অধিকার যুদ্ধ এবং রক্তক্ষয়ের মাধ্যমে আদায় করত। সে একই সমাজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ এক বিপ্লব সাধন করেছেন। তিনি সত্যিকার বিচার বিভাগ প্রতিষ্ঠা করেছেন যার অধীনে প্রত্যেক দলের সাথে তাদের নিজস্ব ধর্ম এবং সামাজিক ঐতিহ্য অনুসারে ব্যবহার করা হতো। যদি কেউ নিরপেক্ষভাবে ইসলামের ইতিহাস পড়ে তাহলে সে পুরুষ এবং মহিলা দেখবে যে রাসূল করিম ইসলামের জীবনের প্রথম বছরগুলোতে এবং তার খলিফাদের যুগে মুসলমানদের আচরণ ছিল সম্পূর্ণভাবে নিষ্পাপ ও নিখুঁত। তারা কোন যুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করেননি আর কোন অঞ্চল জয় করা তাদের উদ্দেশ্য ছিল না। যেখানে তারা ইসলামী শিক্ষা প্রচারের চেষ্টা করেছেন তারা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ পূর্ণভাবে প্রচার করেছে। ইসলাম চীনে এবং দক্ষিণ ভারতে বিস্তার লাভ করেছে, কিন্তু ইতিহাসে কোথাও লেখা নেই যে কোন মুসলমান বাহিনী এই অঞ্চলগুলোর উপর সামরিক আগ্রাসন পরিচালনা করেছে, বরং ইসলাম সেই অঞ্চলগুলো এবং অন্যান্য জাতিকে জয় করেছে শান্তিপূর্ণভাবে। পরবর্তী যুগে কিছু মুসলমান বাচ্চারা যুদ্ধ আরম্ভ করে বিভিন্ন কারণে, কিন্তু সে সকল যুদ্ধের জন্য তাদেরকে সম্পূর্ণভাবে দায়ী করা যায় না। কিন্তু এই যুদ্ধের পরও যে সকল দেশ তারা জয় করেছে সে সকল দেশের মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেনি, কোরআন এমন কাজ করতে বারণ করে এবং শুধু শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচারের শিক্ষা দেয়। আমি যেভাবে পূর্বেই বলেছি যে আল্লাহ তাআলা আত্মরক্ষামূলক ধর্মীয় যুদ্ধের অনুমতি দিয়েছেন, আর এটি পৃথিবীর সকল ধর্মের সুরক্ষা নিশ্চিত করার জন্য দিয়েছেন, শুধু ইসলামের সুরক্ষার জন্য নয়। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা যুদ্ধের বিভিন্ন নীতি নির্ধারণ করেছেন। দৃষ্টান্ত স্বরূপ সূরা বাকারার 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আত্মরক্ষামূলক যুদ্ধের নীতি স্পষ্ট করে উল্লেখ করেছেন। তিনি বলেন, শুধু তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা যুদ্ধ আরম্ভ করে প্রথমে, কখনো নিষ্ঠুর আচরণ কর্মের সীমা লঙ্ঘন করবে না, কারণ যারা অন্যায় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আবার 16 নম্বর সূরার 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেন যে যুদ্ধের সময় যেন মুসলমান কখনো সীমা লঙ্ঘন না করে। আল্লাহ তাআলা বলেন যে শাস্তি ততটাই দেওয়া হচ্ছে যতটা তোমাদের উপর জুলুম করা হয়েছে। সূরা বাকারা 194 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যুদ্ধ শুধু ততক্ষণ করা যাবে যতক্ষণ জুলুম ও অত্যাচার বন্ধ না হয় আর মানুষ যেন স্বাধীনভাবে ধর্মীয় শিক্ষা অনুসরণ করতে পারে। যদি অত্যাচারী বিরত হয় আর অশান্তি আর না থাকে তাহলে তাদের প্রতি আর কোন প্রকার শত্রুতা পোষণ করা যাবে না। 8 নম্বর সূরার 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে অত্যাচারী যদি শান্তি চায় আর মীমাংসার হাত প্রসারিত করে তাহলে মুসলমানদের উচিত সেই হাত নিজের হাতে নেয়া, এবং এটি বলা উচিত নয় যে তুমি আন্তরিক নও। আরেক জায়গায় কোরআন করিম বলে যে মুসলমানদের পূজারীদের সাথে যদি কোন চুক্তি বা সন্ধি হয়ে থাকে তাহলে সেই চুক্তি এবং সন্ধির সম্মান করা উচিত। যদি মূর্তি পূজারীরা আগ্রাসী ভূমিকা পালন না করে বা যদি তারা চুক্তির সন্ধি চুক্তির শর্তগুলো লঙ্ঘন না করে, আল্লাহ তাআলা বলেন তাকওয়ার এগুলো আবশ্যকীয় শর্ত এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন তারা মুত্তাকি। 4 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেন যে এমনকি যুদ্ধের সময়ও তোমরা সততার সাথে এবং ন্যায়পরায়ণতার সাথে ব্যবহার করবে। আল্লাহ বলেন কোন জাতির শত্রুতা যেন কোন মুসলমানকে অন্যায় প্ররোচিত না করে, কারণ এটি তাকওয়া পরিপন্থী কাজ হবে। 8 নম্বর সূরার 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কোন নবীর পক্ষে এটি সমীচীন নয় যে সে কোন যুদ্ধবন্দী রাখবে যদি না সে দেশে নিয়মিত রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যদি কেউ এমন করে তাহলে আল্লাহর ভালোবাসার পরিবর্তে পার্থিব সম্পদ কামনা করছে বলে সাব্যস্ত হবে। এটি থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে যুদ্ধের বাহিরে কাউকে বন্দী হিসাবে রাখা এটি বৈধ নয়। কিন্তু আজকে আমরা দেখছি আজকের তথাকথিত এই আইএস নিরীহ লোকদেরকে অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে, আর মহিলাদেরকে তারা তাদের উপপত্নী হিসাবে অবলম্বন করছে। 47 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যুদ্ধবন্দীদের যুদ্ধের অবসানে মুক্তি দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। এতে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে হয়তো ফিরিয়ে নিয়ে মুক্ত করা উচিত বা তাদেরকে দয়ার বশবর্তী হয়ে অনুগ্রহ করে ছেড়ে দেওয়া উচিত। তাই যুদ্ধ যখন শেষ হয় এমন যুদ্ধবন্দীদের ছেড়ে দেওয়া উচিত। এটি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ইসলামের প্রথম যুগে মহিলারা যুদ্ধের ময়দানে যেতেন যুদ্ধবন্দীদের সাহায্য করার জন্য এবং অনুপ্রাণিত করার জন্য। এভাবে মহিলারা সেখানে বন্দী হতো। কোরআন এটি স্পষ্ট করেছে যে কোন মহিলার সাথে যেন নিষ্ঠুর আচরণ করা না হয় এবং কোনোভাবে যেন তার সম্মান পদদলিত করা না হয়। ফিরিয়ে নিয়ে যুদ্ধপতিদের মুক্ত করা সম্পর্কে কোরআন করিম 24 নম্বর সূরার 34 নম্বর আয়াতে বলে যে যদি কোনো ব্যক্তি ফিরিয়ে যে নিজের মুক্তি ক্রয় করতে না পারে তাহলে কি কিস্তিতে তাকে ফিদিয়ার অঙ্ক দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। যুদ্ধবন্দি মুক্ত করার সংক্রান্ত এই আয়াতগুলো প্রথম যুগে যুদ্ধের প্রেক্ষাপটে আয়াতগুলোকে দেখতে হবে। সে যুগে যারা যুদ্ধে অংশ নিত তারা নিজেদের খরচে যুদ্ধে অংশ নিত, আর একই সাথে নিজের অস্ত্র শস্ত্র নিয়ে আসত, আর তাদের যুদ্ধবন্দীকে মুক্ত করার জন্য পয়সা দেওয়ার অনুমতি ছিল। কিন্তু আজকের যুগে সরকারই আপন অভিযান পরিচালনা করে, তাই আজকের যুদ্ধে কোন সৈন্যের ব্যক্তিগত কোন খরচ নেই। তাই যুদ্ধবন্দীদের সাথে কেমন ব্যবহার করতে হবে এই বিষয়টি সরকারের কাজ বা আন্তর্জাতিক সংগঠনগুলোর কাজ, আর এই বিষয়টির সিদ্ধান্ত করার দায়িত্ব কোন এক সৈন্যের হাতে নয়। যুদ্ধবন্দী বিনিময় প্রোগ্রাম বা অন্য কোন চুক্তি সরকারি পর্যায়ে বিভিন্ন জাতির মাঝে হতে পারে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা কল্পে। ব্যক্তিগতভাবে কাউকে অ্যারেস্ট করা বা গ্রেফতার করার কোন নিয়ম নেই, তাই ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণভাবে ইসলামিক কাজ। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে অন্যের সম্পত্তির প্রতি তোমরা লোভের দৃষ্টিতে তাকাবে না, এটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার এক স্বর্ণালী নীতি। এই একটি ইসলামের নীতি যদি অনুসরণ করা হয় তাহলে কোন মুসলমান অন্যের কোন অঞ্চল জবরদখল করা বা অন্যের সম্পত্তি অন্যভাবে কুক্ষিগত করার প্রশ্নই ওঠে না। দশ নম্বর সুরার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ সর্বশক্তিমান, তিনি যদি চান সারা পৃথিবীকে তিনি ইসলাম গ্রহণে বাধ্য করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বাধ্য করেননি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে ইসলাম প্রচারের জন্য বল প্রয়োগের অনুমতি নেই, আর ধর্ম প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত বিবেকের কাছে এটি ছেড়ে দেওয়া উচিত। তাই এটি স্পষ্ট যে কোন পরিস্থিতিতে কোনোভাবে অন্য কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না, বরং কোন ধর্ম গ্রহণে বাধ্য করা যায় না। সত্যিকার অর্থে মুসলমানদেরকে ইসলামের বাণী প্রচারের অনুমতি দেওয়া হয়েছে, আর এতটাই। 18 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে পৃথিবীবাসীকে জানিয়ে দাও তোমাদের তাদের প্রভুর পক্ষ থেকে সত্য এসে গেছে যা সফলতা এবং উন্নতির কারণ, তারা এটি গ্রহণ বা বর্জনের বিষয়ে স্বাধীন। প্রত্যেক ব্যক্তি খুব স্পষ্টভাবে এই শব্দগুলো বুঝতে পারে, প্রত্যেক ব্যক্তির গ্রহণ বা বর্জনের বিষয়ে স্বাধীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুধু ইসলামের বাণী প্রচারের অনুমতি দিয়েছেন, এর বেশি কিছু নয়। তাই আজকের তথাকথিত মুসলমান নেতারা কিভাবে এ কথা ভাবতে পারে যে তাদের বেশি অধিকার বা বেশি কর্তৃত্ব বা বেশি ক্ষমতা রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি চেয়ে? আমি ইসলামী শিক্ষার সারাংশ কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে আপনাদের সামনে তুলে ধরেছে, যা থেকে প্রমাণিত হয় যে নিষ্ঠুর আচরণ আজকের কিছু মুসলমান দল বা কিছু মুসলমান দেশ করছে তা সম্পূর্ণভাবে ইসলামী শিক্ষা পরিপন্থী। আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে যে কেন এমনটি হচ্ছে, এটি যদি ইসলামী শিক্ষা পরিপন্থী হয় তাহলে তারা এমন আচরণ কেন করছে? এর অতি সহজ উত্তর হল সেটি যা আমি পূর্বে বলেছি যে তারা আসলে নিজেদের জাগতিক স্বার্থ চরিতার্থ করতে চায়, তাদের লক্ষ্য কিন্তু আধ্যাত্মিক নয় বা ধর্মীয় মোটেই ধর্মীয় নয়, তারা জাগতিক স্বার্থ চরিতার্থ করতে চায় ধর্মের নামে নিজেদের নিষ্ঠুরতা এবং রক্তপাতের মাধ্যমে। আমি আবার বলবো যে কোন আহমদী মুসলমান, সত্য বলতে কি কোন শান্তিপ্রিয় মুসলমান গভীরভাবে মর্মযাতনায় ভুগছে যে তাদের পবিত্র ধর্মকে আজকে এইভাবে বদনাম করা হচ্ছে এবং অন্যভাবে এটিকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখানে আমি সেই সকল লোকদেরকেও প্রশ্ন করতে চাই বা সেই সকল সংগঠনকে বা সেই সকল রাজনীতিবিদকেও প্রশ্ন করতে চাই যে যারা কিছু দলের উগ্র আচরণের কারণে বলে যে ইসলাম একটা সহিংস ধর্ম, সন্ত্রাসী ধর্ম, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে এই দলগুলোর এই সমস্যা তহবিল কোত্থেকে আসে, যে তহবিলের ভিত্তিতে তারা নিজেদের যুদ্ধ এবং সন্ত্রাসী কার্যক্রম দীর্ঘকাল পরিচালনা করছে, তারা অত্যাধুনিক অস্ত্র কোথেকে পায়, তাদের কাছে কি অত্যাধুনিক অস্ত্রের কারখানা আছে? এটি স্পষ্ট কথা যে তারা বিশ্বের কিছু শক্তির পক্ষ থেকে সাহায্য পাচ্ছে। এটি হয়তো সরাসরি তেল সমৃদ্ধ কোন দেশের কাছ থেকে আসছে এই সাহায্য, বা বিশ্বের অন্য কোন পরাশক্তির পক্ষ থেকে আসছে যারা পরোক্ষভাবে তাদের সাহায্য করছে। আইসিস প্রথমবার যখন দৃশ্যপটে আসে, বলা হয় যে তারা সরকারি বাহিনীর কিছু অস্ত্র হস্তগত করেছে, কিছু অস্ত্র তাদের হাতে এসে যায়। হুজুর বলছে এটি হয়তো সত্য হতে পারে, কিন্তু এই অস্ত্র তাদের কার্যক্রম আজ পর্যন্ত পরিচালনার জন্য যথেষ্ট নয়। কোন দেশের সরকারি আর্মির অস্ত্র সরবরাহ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তারা তাদের জন্য কাজ চালানো সম্ভব হয় না। কিন্তু আমরা দেখছি যে আইসিস এর শক্তি সামর্থ্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বলা হয় যে তাদের কাছে এখন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে, তারা হস্তগত করেছে আরো আধুনিক অস্ত্র হস্তগত করেছে। এটি একটি সাপ্লাই লাইনের দিকে ইঙ্গিত করছে যা আইসিস কে সমর্থন করছে। আর এটিও জানা কথা যে তাদের তহবিল অনেক বড়, কোটি কোটি ডলার তাদের হাতে আছে। এটি থেকে বোঝা যায় বাহির থেকে তারা সাহায্য পাচ্ছে। অনেক ভাষ্যকার এবং বিশেষজ্ঞ এই থিওরিকে সমর্থন করেছেন। দৃষ্টান্ত স্বরূপ যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ডেভিড কোহেন, যিনি আন্ডার সেক্রেটারি ফর টেরোরিজম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স, পরিষ্কার ভাষায় বলেছেন যে আইসিস আজ পর্যন্ত যত সন্ত্রাসী গ্রুপের আমরা মুখোমুখি হয়েছি তাদের মাঝে সবচেয়ে বেশি সম্পদশালী। তিনি বলেন যে তারা কোটি কোটি ডলার প্রত্যেক মাসে খরচ করছে, আর প্রতিদিন $10,00,000 তেল তারা পাচার করছে। প্রশ্ন হলো, এত তেল কোন বাধা বিপত্তি ছাড়া কিভাবে তাদের হাতে আসে? বিশ্বের অন্যান্য অঞ্চলে তেলের পরিবহন এবং বিক্রির উপর কড়া নজরদারি রয়েছে, এবং তেল সমৃদ্ধ দেশের উপর অনেক বিধিনিষেধ রয়েছে। কিন্তু কোনোভাবে আইসিস এই সকল প্রকারের নিয়মকানুনকে বিধানগুলি দেখিয়ে ব্যাপক হারে কোন বাধা বিপত্তি ছাড়া তেল বিক্রি করছে। অথচ আমরা জানি যে তেলের পরিবহন এবং তেলের ব্যবসা এত সহজে গোপন করা যায় না। আর এটিও বলা হয় যে আইসিস মুক্তিপণের মাধ্যমে অনেক পয়সা আয় করে, কিন্তু এটি খুব সামান্য একটি অঙ্ক হবে অন্যান্য আয়ের উৎসের মোকাবেলায়। এই দলগুলোর তহবিল অনেক বড় একটি সমস্যা, আর এই তহবিলের মাধ্যমে তারা বিভিন্ন দুর্বল দল বা ব্যক্তিকে নিজেদের শিকারে পরিণত করছে। দৃষ্টান্ত স্বরূপ সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয় যে কোন পরিবার যদি তাদের এক সদস্যকে এই দলে যোগ দেওয়ার জন্য পাঠায়, তাহলে সেই পরিবারকে প্রাথমিকভাবে $1,000,000 দেওয়া হয়, এরপর প্রত্যেক দিন $100,000,000 দেওয়া হয়। তাই এদের তহবিলের রাস্তা কোনোভাবে বন্ধ করতে হবে। পাশ্চাত্য এখন বোঝা আরম্ভ করেছে এবং স্বীকার করছে যে এই যুদ্ধ তাদেরকেও সরাসরি প্রভাবিত করছে, কিন্তু এটি ঠিক কথা নয়। সত্য কথা হল এই যুদ্ধ সারা বিশ্বের বিরুদ্ধে, সারা বিশ্বকে প্রভাবিত করছে। আমরা প্রত্যহ দেখি যে বিশ্বের প্রধান প্রধান শক্তিগুলো বিশ্বের মুসলমান দেশগুলোকে গভীরভাবে প্রভাবিত করতে পারে এবং বিভিন্ন বিষয়ে নিজেদের পলিসি তাদের উপর চাপাতে পারে। তাই প্রশ্ন দাঁড়ায় যে তারা এখানে কেন নিজেদের প্রভাব খাটায় না। এখন তাদের কিছুটা টনক নড়েছে, কিন্তু ইতোমধ্যে অনেক সময় পেরিয়ে গেছে। একটা সম্মিলিত ঐক্যবদ্ধ সুসংহত পরিকল্পনা কেন হাতে নেওয়া হয় না? এই উগ্রতা এবং সন্ত্রাসকে প্রতিহত করার জন্য যে চেষ্টা করা হচ্ছে তাও না হওয়ার মতো। যে ধ্বংসযজ্ঞ এরা সৃষ্টি করতে পারে আর তার মোকাবেলায় যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তা অপ্রতুল। আমার মতে যা কিছু ঘটছে এর জন্য শুধু আজকের মুসলমান বিশ্বই দায়ী নয়, বরং বাইরের কিছু শক্তি আছে, অপশক্তি আছে, যারা এই ভয়াবহ কর্মকাণ্ডে অবদান রাখছে। বছরের পর বছর সিরিয়া এবং ইরাকে গৃহযুদ্ধ চলছে, আর বাইরের শক্তিগুলো তাদেরকে তহবিল সরবরাহ করছে, অস্ত্র দিচ্ছে, বিদ্রোহী দলগুলো সাহায্য করছে, এবং যারা এখন তাদের প্রভুর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা সেখানে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে এবং সকল প্রকারের ত্রাস এবং সন্ত্রাস সৃষ্টি করে যাচ্ছে, নিজেদের সন্ত্রাসী দৃষ্টিভঙ্গি প্রচার করে চলেছে। আমি যা বলছি এগুলো এমন কোন কথা নয় যা মানুষের জানা নেই বা যা প্রচার মাধ্যমে আসেনি। আইসিসের মতো যুদ্ধবাজ দলগুলো এমনই নীতির কুৎসিত ফসল যারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের গণ্ডিকে সর্বত্র বিস্তার করে চলেছে, সারা পৃথিবীতে জাল বিছিয়ে দিচ্ছে। আমি আবার বলবো যে এটা আমার জন্য গভীর বেদনা এবং চিন্তার কারণ যে এমন অপকর্মকাণ্ডকে ইসলামের সাথে সম্পৃক্ত করা হয়। আজকে বড় চিন্তার কারণ হল পাশ্চাত্য থেকে যুবকরা সিরিয়া এবং ইরাক যাচ্ছে, যেখানে তাদের মগজ ধোলাই করা হচ্ছে। এটি অসম্ভব নয় যে তারা অবশেষে তাদের নিজেদের দেশে ফিরে আসবে এবং এখানে তারা আক্রমণ করবে বা অনেক বড় বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশ্বের এতদ অঞ্চলে। তাই এটি স্পষ্ট কথা যে এটি স্থানীয় বা মুসলমানদের সমস্যা, এটি আন্তর্জাতিক পর্যায়ে এদেরকে প্রতিহত করার জন্য সুপরিকল্পিত ব্যবস্থা হাতে নেওয়া উচিত। কোন কোন বিজ্ঞ ব্যক্তির মতে এই সন্ত্রাসী যুদ্ধ বা কট্টরপন্থীদের এই যুদ্ধের অবসান হতে 30 থেকে 100 বছর লাগতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই যুদ্ধবাজদের বা উগ্রপন্থীদের আরো স্বল্প সময় প্রতিহত করা যায় যদি বিশ্ব তাদেরকে নির্মূল করার ব্যাপারে আন্তরিক হয়। এই কথা বলা যে এই যুদ্ধের অবসান ঘটতে বেশ কয়েক দশক লেগে যাবে এটি বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং সবার এই আন্তর্জাতিক সন্ত্রাসের মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। শুধু ইসলামকে এর জন্য দোষারোপ করা বা বিশ্বের দলকে দোষারোপ করা আমাদেরকে যুদ্ধ থেকে রক্ষা করবে না বা আমাদের দায়মুক্ত করবে না। তাই সকল শান্তিপ্রিয় মানুষের উচিত হবে তাদের সরকারের উপর চাপ সৃষ্টি করা আর এই উদ্দেশ্যে সকল প্রকারের প্রভাব বিস্তারের চেষ্টা করা আর নিজেদের কর্মগণ্ডিতে সত্যিকার ইনসাফের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা, যেন বিশ্বের শান্তি বিঘ্নিত হতে না পারে বা ধ্বংস হতে না পারে। যদি আমরা বিশ্বকে রক্ষা করতে চাই তাহলে প্রকৃত ইনসাফ সমাজের সকল স্তরে প্রতিষ্ঠা করতে হবে আর বিশ্বের সকল দেশে যে সমস্যা রয়েছে তা ন্যায়সঙ্গতভাবে সমাধান করতে হবে, যেন অসন্তোষ দূরীভূত হয়। কোন দেশের সম্পত্তির বা সম্পদের প্রতি লোভাত দৃষ্টিতে তাকানো উচিত নয় আর পরস্পরকে সাহায্য করার মানসে নীতি প্রণীত হওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বের বুঝতে হবে যে তারা তাদের স্রষ্টাকে ভুলে গেছে, তাদেরকে সেই স্রষ্টার কাছে ফিরে আসতে হবে। এটি যদি হয় তখনই সত্যিকার শান্তির প্রতিষ্ঠিত হতে পারে, এছাড়া শান্তির কোন নিশ্চয়তা দেওয়া যায় না। আমি পূর্বেও বহুবার আরেকটি বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ সম্পর্কে সতর্ক করেছি। শুধু এমন ধ্বংসযজ্ঞের পরেই পৃথিবী হয়তো জাতীয় বা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যে নীতি প্রণয়ন করে তার ক্ষতিকর দিকগুলো অনুধাবন করতে পারবে। আমি আশা করি এবং দোয়া করব যে এমন কোন ধ্বংসযজ্ঞের পূর্বেই পৃথিবী কাণ্ডজ্ঞান ফিরে পাবে। আমি আশা করি এবং দোয়া করব যে পৃথিবী তাদের স্রষ্টাকে গ্রহণ করবে এবং চিনবে। এই দোয়ার সাথে আমি বিদায় নিচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সুধীমণ্ডলী, হুজুর এখন দোয়া করাবেন, আমরা হাত উঠিয়ে দোয়া করি। আপনারা যেভাবে চান দোয়ায় অংশগ্রহণ করতে পারেন, যারা আমার সাথে যোগ দিতে চান দিতে পারেন বা নিজেদের রীতি অনুসারে আপনারা দোয়া করুন।
আমিন
আমিন